জীবনবাণীর সকল শ্রোতাবন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা রাখি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করছেন। জীবন পথে চলতে গেলে মানুষ দুটি পথের সম্মুখীন হয়, প্রশস্ত ও সংকীর্ণ পথ। প্রশস্ত পথে রয়েছে আনন্দ ও উল্লাস, সংকীর্ণ পথে রয়েছে কষ্ট, সমস্যা, যন্ত্রণা। প্রশস্ত পথে জীবনের শেষে নিয়ে যায় অনন্ত মৃত্যু যন্ত্রণা, কিন্তু সংকীর্ণ পথে শেষে পাওয়া যায় অনন্ত জীবন ও অনন্ত আনন্দ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি সিদ্ধান্ত নিন কোন পথ আপনার জীবনের জন্য সঠিক। আপনি কি সিদ্ধান্ত গ্রহণে অপারগ? তাহলে জীবনবাণীর আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন ও আলোর পথে এগিয়ে যান।
তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, না পিছে ফিরব না, তোমার সামনে নত জানো, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসু জীবনে, না পিছে ফিরব না, তোমার সামনে নত জানো, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসু জীবনে, না পিছে ফিরব না। আমি তোমারই স্তুতি করি, আমি তোমারই স্তুতি করি, আমি তোমারই স্তুতি করি, না পিছে ফিরব না, তোমার সামনে নত জানো, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসু জীবনে, না পিছে ফিরব না, তোমার সামনে নত জানো, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসু জীবনে, না পিছে ফিরব না।
প্রিয় শ্রোতা বন্ধু, বর্তমানে জগৎ সংকটের মুখোমুখি, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট, জগতের শেষ সময় উপস্থিত, এবং ঈশ্বর শেষকালে ও স্বর্গের বিষয় যা বর্ণনা করেছেন, যা আমরা প্রকাশিত বাক্যের গভীর তাৎপর্যপূর্ণ বিষয়ের মাধ্যমে জানতে পারি, যা সকল ব্যক্তির জানা একান্ত প্রয়োজন। খ্রিস্টের সুসমাচারের প্রকৃত তাৎপর্য এবং যা ঘটে গেছে, যা ঘটছে ও ঘটবে, সেই সকল বিষয়ের আলোচনা শুনুন প্রকাশিত বাক্য থেকে। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোষ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে প্রকাশিত বাক্য তার ১২ অধ্যায় থেকে আলোচনা করব। আমরা ১২ অধ্যায় আমরা দেখব যে মহাক্লেশকালের সময় সপ্ত কার্য সম্পাদনকারী স্বর্গ হতে শয়তান নিক্ষিপ্ত হওয়ার পর ইসরায়েল ও শয়তানের মধ্যে যে সংঘর্ষ তাই হল এই অধ্যায়ের বিষয়বস্তু। ১২ ও ১৩ অধ্যায়ের মধ্যে সপ্তম তুরিধ্বনির মাধ্যমে মহাক্লেশকালে সপ্ত কার্য সম্পাদনকারীর সঙ্গে আমাদের পরিচয় ঘটে। এই সপ্তম তুরিধ্বনি যদিও আমাদেরকে মহাক্লেশের মধ্যে দিয়ে অনন্তকালের প্রবেশ পথে নিয়ে আসে, একটা বিশেষ সূক্ষ্ম কার্য দেখি না। ১২ অধ্যায় সহ শুরু ৭টা সুস্পষ্ট বিখ্যাত মানুষের উপস্থিতির ক্ষতিপূরণ মহাক্লেশের সময় যারা প্রভাবশালী ও প্রভুত্ব সম্পন্ন অংশগ্রহণ করবে। এরপরে আসে ৭টি ক্রোধের পাত্র বর্ষণের কথা, এবং তারপর আমরা দেখব বাবিল, যাকে বলা হয় বাণিজ্যিক বাবিল ও ধর্মীয় বাবিলের ধ্বংস কথা। ইসরায়েল জাতির প্রসিদ্ধি আমাদের সামনে রয়েছে। এর আগের অধ্যায় আমরা পাই যে মন্দির পরিমাপের বিষয়, এই পৃথিবীতে এবং স্বর্গে মন্দিরের উন্মোচনের বিষয় ইঙ্গিত। ১১ অধ্যায়ের শেষ পদ এই ১২ অধ্যায়ের উন্মোচন। সপ্ত ব্যক্তি প্রধান হল সপ্ত সত্তার প্রতীক। আত্মা প্রাকৃতিক ও অতিপ্রাকৃত, পার্থিব, আধ্যাত্মিক, শাসক ও জাতিগণের দিক হতে প্রকাশিত বাক্য বোধগম্য হওয়ার জন্য এই সমস্ত শনাক্তকরণ ও সঠিকতা যাচাই করা বিশেষ প্রয়োজন। আমি এর আগেও বলেছি এবং আবারও বলছি যে পুরাতন নিয়মের ঘটনাবলী বাস্তবে ঘটেছিল বটে, কিন্তু সেই সকল নতুন নিয়মের ছায়ামাত্র বা রূপক। পুরাতন নিয়মে ইসরায়েল জাতি নূতন নিয়মের পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসীগণ, পবিত্র আত্মার অভিষেকপ্রাপ্ত জিহুদি জাতি। অতএব এটা মেনে নিয়েছেন নিশ্চয়ই যে আপনি যদি একজন পরিত্রাণ প্রাপ্ত বিশ্বাসী হন, তবে শয়তানের সঙ্গে আপনার সংঘর্ষের জীবন নিশ্চয়ই রয়েছে। যতদিন না আপনি এই জগতে আপনার দৌড়কে পূর্ণ করছেন, প্রভুর সঙ্গে মিলিত হচ্ছেন, শয়তান আপনাকে তাড়না ও পরীক্ষা সংকটে বিপন্ন করে তুলবেই। কিন্তু খ্রিস্টেতে ও তাঁর আত্মার শক্তিতে আপনি সেই সকল ব্যর্থ করে জয়ী হবেন। এখন আমরা প্রেরিত যোহনের দর্শনকে ধ্যান করব। প্রকাশিত বাক্য তার ১২ অধ্যায়। আমরা কয়েকটি পদ পাঠ করি। প্রথমে প্রথম দুটি পদ পাঠ করি। লেখা আছে, আর স্বর্গমধ্যে এক মহৎ চিহ্ন দেখা গেল। একটি স্ত্রীলোক ছিল, সূর্য তাহার পরিচ্ছদ ও চন্দ্র তাহার পদের নিচে, এবং তাহার মস্তকের উপরে দ্বাদশ তারার এক মুকুট। সে গর্ভবতী আর ব্যথিতা হইয়া চেঁচাইতেছে, সন্তান প্রসবের জন্য ব্যথা খাইতেছে। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি সুন্দর সময় সুযোগের জন্য। ধন্যবাদই তোমার জীবন্ত বাক্যের জন্য। প্রভু, যা আমরা আলোচনা করতে চলেছি প্রকাশিত বাক্য তার ১২ অধ্যায় থেকে, তুমি আমাদের সঙ্গে কথা বলো, তোমার আত্মা দ্বারা পরিচালিত করো। আমাদের অন্য মনস্কতা, আমাদের তোমা থেকে দূরে সরে যাওয়া সকল ক্ষমা করে আমাদেরকে তোমার যোগ্য করে তোমার বাক্যের আলোয় আমাদেরকে নবায়িত করো। প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় থেকে আলোচনা শুরু করেছি। এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে, তবে নিশ্চয়ই করে আমাকে লিখে জানাবেন। আমাদের ঠিকানা আপনি এই অনুষ্ঠান শেষেই জানতে পারবেন। আমরা দেখি প্রকাশিত বাক্য 12 অধ্যায় 1-2 পদে আগামী দিনের যে প্রকাশ যোহন পেয়েছেন তার মধ্যে তিনি মণ্ডলীকে সূর্য পরিহিতা রূপে দেখতে পাচ্ছেন স্বর্গে। বর্তমানে মণ্ডলী বা বিশ্বাসীবর্গ এই পৃথিবীতে রয়েছে বটে, কিন্তু কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 3:3 পদে পাই, কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট সপ্রতাপে প্রকাশিত হলে আমরাও তাঁর সঙ্গে সপ্রতাপে প্রকাশিত হব। তাহলে আত্মিকভাবে আমরা স্বর্গে খ্রিস্টের সান্নিধ্যে রয়েছি, যেহেতু আমরা অর্থাৎ মণ্ডলী পরিত্রাণ প্রাপ্ত, এবং আমাদের এক প্রত্যাশা রয়েছে অনন্তকাল খ্রিস্টের সঙ্গে বধুরূপে যাপন করার। আর এই জন্যই যোহন মণ্ডলীকে অর্থাৎ ওই স্ত্রীকে স্বর্গে দেখেছেন। স্ত্রী অর্থে ভার্যা, মণ্ডলী হল খ্রিস্টের ভার্যা। ভার্যা অর্থে স্ত্রী, যে সন্তান উৎপাদন ক্ষমতা রাখে, সন্তানের জননী হওয়ার যোগ্য। আত্মিকভাবে প্রভুর জন্য পবিত্র আত্মা প্রাপ্ত মণ্ডলী ভার্যারূপে সন্তান উৎপাদন করে, ফলোৎপাদন করে। আত্মিক সেই সমস্ত সন্তানদের জননী রূপে মণ্ডলী খ্রিস্টের ভার্যা হিসাবে আত্মিকভাবে স্বর্গে অধিষ্ঠিতা। সেই স্ত্রী সূর্য পরিহিতা কেন? খ্রিস্ট যীশু হলেন ধার্মিকতার সূর্য। ধার্মিক ও ন্যায়বান খ্রিস্ট ক্লেশ পরীক্ষা সংকটে বিজয়ী, মৃত্যুঞ্জয়ী। তেমনি ঈশ্বরের মণ্ডলী ক্লেশ ভোগ করে বিজয়ী রূপে খ্রিস্টের ধার্মিকতাকে পরিধান করে আছে। পরিত্রাণ প্রাপ্ত হয়ে বিশ্বাসী খ্রিস্টকে পরিধান করে পুরনো পাপ বস্ত্র পরিত্যাগ করে। তাই তো ঈশ্বরের মণ্ডলী আজ সূর্য পরিহিতা। স্ত্রীর পায়ের নিচে রয়েছে চন্দ্র, অর্থাৎ স্ত্রী চন্দ্রের উপরে দাঁড়িয়ে রয়েছে। চন্দ্রকে যদি জিজ্ঞাসা করা হয়, তবে চন্দ্র স্বীকার করবে যে সে আলো বিকিরণ করছে, তা তার নিজস্ব আলো নয়, সূর্যের আলোয় সে আলোকিতা, সে সূর্যের অনুগ্রহ বহন করছে। ঠিক তেমনি ঈশ্বরের মণ্ডলী এই অনুগ্রহের যুগে শুধুমাত্র খ্রিস্টের অনুগ্রহেতেই দাঁড়িয়ে আছে। তার কোনো ধার্মিকতা, উত্তমতা, সিদ্ধতা বা যোগ্যতা নেই। খ্রিস্টের অনুগ্রহে পাপ হতে পরিত্রাণ পেয়েছে, অভিষেক পেয়েছে। যদি সেই অনুগ্রহ স্ত্রী বা মণ্ডলীর পায়ের নিচ হতে সরিয়ে নেওয়া হয়, তবে মণ্ডলী দাঁড়িয়ে থাকতে পারবে না। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 5:2 পদে পড়ি, আর তাহারাই তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। আরও দেখা যায় যে স্ত্রীলোকটির মস্তকে দ্বাদশ তারার এক মুকুট। দ্বাদশ তারা বলতে প্রেরিত ও ভাববাদীগণের শিক্ষাকে প্রকাশ করা হয়ে থাকে। মণ্ডলী যদি প্রেরিত ও ভাববাদীগণের শিক্ষার সুশিক্ষিত না হয়, তবে মণ্ডলী আত্মিকভাবে উত্তম রূপে গেঁথে উঠতে পারে না। প্রেরিতগণ ঈশ্বর প্রেরিত, এই জন্য তাঁদের উপদেশ অনুসারে আমাদের বা মণ্ডলীর চলা উচিত। এই প্রসঙ্গে আমরা দেখি ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 2:20 পদ বলা হয়েছে, তোমাদিগকে প্রেরিত ও ভাববাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে, তাহার প্রধান কনস্ত প্রস্তর স্বয়ং খ্রিস্ট যীশু। তাহলে মণ্ডলী তার চিন্তা ধারায় তার অন্তরে রক্ষা করবে প্রেরিত ও ভাববাদীগণের মাধ্যমে খ্রিস্টের উপদেশ। আর সেই জন্য স্ত্রীলোকটির মস্তকে দ্বাদশ তারার এক মুকুট। এই প্রকৃত মণ্ডলীর অনুভবে স্থির থাকুন এবং প্রিয় শ্রোতা বন্ধু, প্রভুর অপেক্ষা সর্বদা থাকুন। আমরা প্রেরিত যোহনের মাধ্যমে স্বর্গে এক মহিমান্বিত অবস্থায় পবিত্র আত্মাপ্রাপ্ত মণ্ডলীকে দেখতে পাই, যার পরিধানে রয়েছে বস্ত্ররূপে সূর্য, যা ক্লেশ তাপ ভোগী ও বিজয়ী রূপে ধার্মিকতার সূর্য খ্রিস্ট যীশুকে পরিধান করাকে দেখায়। আর পাই ওই স্ত্রীলোক বা মণ্ডলীর পায়ের নিচে চাঁদ বা দেখায় ঈশ্বরের অনুগ্রহকে। সেই অনুগ্রহের উপরেই রয়েছে সেই মণ্ডলী দাঁড়িয়ে। তৃতীয়ত, স্ত্রীলোকের মস্তকে বা মণ্ডলীর মস্তকে রয়েছে দ্বাদশ তারার মুকুটখানি, যা দেখায় প্রেরিত ও ভবিষ্যৎ বক্তাদিগের উপবেশকে। এই উপদেশের মাধ্যমেই মণ্ডলীর পথ চলা, এ সমস্ত হল সেই আদর্শ মণ্ডলীর বিশেষত্ব। প্রকৃত ইসরায়েল রূপে ঈশ্বর মনোনীত প্রজাস্বরূপে আত্মিক ইসরায়েল হয়ে আজ প্রভুর মনোনয়নের মধ্য থেকে আত্মিক জীবনে গেঁথে তুলতে হবে। আসুন সেই স্ত্রীলোকরূপী মণ্ডলীর আরও কি বিশেষত্ব আছে আমরা পরবর্তী পদগুলোতে দেখতে পাব। যেমন তিন পদে লেখা আছে, আর স্বর্গমধ্যে আর এক চিহ্ন দেখা গেল, দেখো এক প্রকাণ্ড লোহিত বর্ণ নাগ, তাহার সপ্ত মস্তক ও দশ শৃঙ্গ এবং সপ্ত মস্তকে সপ্ত কিরীট। আমরা দেখি বারোর অধ্যায় তিন পদে, অর্থাৎ আজকের প্রভুর মনোনীত মণ্ডলীর মধ্যে থাকবে প্রসব বেদনা, পবিত্রগণের মণ্ডলী থাকবে পবিত্রগণের এক ব্যথাকাতর আত্মস্বর। কিসের ব্যথা? পূর্ণ মুক্তির প্রত্যাশায় যন্ত্রণা, যে মুক্তি পরিত্রাণ লাভের পর প্রকৃত বিশ্বাসীর মধ্যে থাকবে। প্রথম পরিত্রাণ হল আত্মার পরিত্রাণ বা আত্মার মুক্তি, কিন্তু দ্বিতীয় ভাগে সেই আত্মিক জীবন প্রত্যাশায় থাকে কবে তার এই দেহের ও পূর্ণ মুক্তি ঘটবে। কেননা আমরা জানি প্রভুর গুপ্ত আগমনে খ্রিস্টেতে মৃত অথবা জীবিত প্রত্যেকের রূপান্তর ঘটবে। প্রথম থিসলনিকীয় তার চারের অধ্যায় ১৩ থেকে ১৮ পদ পর্যন্ত পাঠ করুন, যেন প্রভুর কাছে নিত হতে পারি এই আত্মস্বর। কবে প্রভু আসবেন? এই আত্মস্বর, জগতের আনন্দ সুখে আমাদের আনন্দ বা সুখ নেই, আমাদের সুখ ও আমাদের আনন্দ ঈশ্বরেতেই। তাই এ আত্মস্বর মণ্ডলী এমনই জয়প্রাপ্ত সন্তানদের বহন করছে ও প্রসব যন্ত্রণা ভোগ করছে, কেননা প্রভুর জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই সে চেঁচিয়ে চলেছে ব্যথিতা হয়ে, তার গর্ভে রয়েছে পূর্ণ মুক্তির আকাঙ্ক্ষী সন্তানেরা। এরপর প্রেরিত যোহন দেখলেন এক প্রকাণ্ড লোহিত বর্ণ নাগ, যার সপ্ত মস্তক ও দশ শৃঙ্গ, আর আছে সপ্ত মস্তকে সপ্ত কিরীট। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ এই জন্যই যে এটি শুধুমাত্র আক্ষরিক একটা বিষয় নয়। আমি আগে বলেছি যে সাধু যোহন প্রতীক হিসাবে যে বিষয় দেখেছেন তা পরবর্তী স্থানে প্রকৃত বিষয় প্রকাশ করেছেন। যেমন এখানে যা দেখি, লোহিত বর্ণ প্রকাণ্ড এক নাগ। আবার নয় পদে এই অধ্যায় লক্ষ্য করুন, তিনি সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন সেটি কি। সেটি হল নিক্ষিপ্ত মহানাগ, যাকে দিয়াবল বা শয়তান বলে। তার দূতগণ সহ সে নিক্ষিপ্ত হয়েছিল এই পৃথিবীতে, সে নরলোকের ভ্রান্তিও জন্মায়। এখন দেখি তার বিশেষণগুলোর তাৎপর্য। প্রথমত লক্ষ্য করুন, সে প্রকাণ্ড, সে বিরাট ক্ষমতা ধারণ করে, পার্থিব জাতিগণকে সে নিয়ন্ত্রণ করে এবং প্রভু যীশুর কাছে সমর্পণ করে, যেন প্রভু তার উপাসনা করে। এই প্রসঙ্গে মতিলিখিত সুসমাচারের চারের অধ্যায় ৮ থেকে ৯ পদ কি স্মরণ হয় না, যেখানে রয়েছে, আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলে প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হই আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। শয়তানের লক্ষ্য হল প্রকৃত রূপে যেন শয়তানের আরাধনাই স্থায়ী হয়, পার্থিব সাম্রাজ্য তার, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণ করে চলেছে আজ। প্রভু যীশু রক্ত মাংসে এই জগতে যখন ছিলেন, তখন রোমই ছিল সেই ক্ষমতার অধিকারী। শয়তান কিন্তু প্রত্যেক জাতিকে নিয়ন্ত্রণ করে চলেছিল। দ্বিতীয়ত, আমরা দেখতে পাই যে নাগটি প্রকাণ্ডই শুধু নয়, লোহিত বর্ণ। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচারের ৮ অধ্যায় ৪৪ পদ বলে, আদি হতেই সে নরঘাতক, মানুষের জীবনকে সে সমাদর সম্মান করে না। আমি বুঝি না মানুষ কেন এত তার অনুসরণ করে। অনুসরণ করে তো বিনাশের দিকেই যায়, বিনষ্ট হয়। তাহলে সেই শয়তান লোহিত বর্ণ বই আর কি হতে পারে? তৃতীয়ত, শয়তানকে নাগ কেন বলা হয়? কারণ তার পাপাসক্ত স্বভাব মূলত কিনা, সে হচ্ছে লুসিফার, উষানন্দন। জিশকেল ভাববাদী পুস্তকের 28 অধ্যায় 12-19 পদ লক্ষ্য করুন। সে হল মন্দের চূড়ান্ত, ঈশ্বরের সৃষ্টির মধ্যে সে এক ভয়ঙ্কর মন্দ পথগামী, মন্দের জন্মদাতা। সে আমার শত্রু, আর আপনি যদি ঈশ্বরের সন্তান হন তবে সে আপনারও শত্রু। 13 অধ্যায় পশু তারই সদৃশ, উভয় পুনরুদ্ধারিত এবং পুনরুত্থিত। রোম সাম্রাজ্য ও খ্রিস্ট বিরোধী বা খ্রিস্টারই শয়তান দিয়াবলের দ্বারা নিয়ন্ত্রিত ও ক্ষমতা সম্পন্ন হবে। স্ত্রীলোকের প্রসব করা সন্তানটিকে শয়তান আত্মিকভাবে বিনষ্ট করতে চাইবে, অর্থাৎ মণ্ডলীতে যারা ঈশ্বরের জন্য প্রভুর আগমনের উদ্দেশ্যে প্রস্তুত হতে চলেছে তাদেরকে সমূলে বিনাশ করাই শয়তানের উদ্দেশ্য। এরপর দেখি চতুর্থত, সপ্তম মস্তক। মস্তক বুদ্ধি, চিন্তা ও জ্ঞানের স্থান। অতএব যেহেতু সপ্ত দেখায় পূর্ণতা, সেই হেতু সপ্ত মস্তক বলতে শয়তানের জ্ঞানের পূর্ণতা বোঝায়। সে ছিল আচ্ছাদক করুব। লক্ষ্য করুন জিশকেল ভাববাদী পুস্তক 28 অধ্যায় 12 পদ, তুমি পূর্ণ জ্ঞান, তুমি সৌন্দর্য সিদ্ধ। এতে শয়তানকে দুটো বিষয়ে চূড়ান্ত দেখি, জ্ঞান ও সৌন্দর্যে তার আধিক্য। কাজেই আমরা যদি খ্রিস্টেতে তাঁর বাক্যেতে সুদৃঢ় থাকি, শয়তান কোনক্রমেই আমাদের পরাজিত করতে পারে না। ঈশ্বরের বাক্য হল আমাদের অস্ত্র। এই বাক্যের কাছে শয়তানের কোনো যুক্তি যে স্থায়ী নয় তা শয়তান জানে, কিন্তু সেই মূল্যবান ও শক্তিশালী অস্ত্র আমাদের ধারণ করে থাকা চাই। ঐশ্বরিক সৌন্দর্য আমাদের মধ্যে থাকা চাই, যেখানে শয়তান পরাস্ত হয়, তার সপ্ত মস্তক ব্যর্থ হয়। এরপর আসে পঞ্চম বিষয়, সপ্ত শৃঙ্গ। এতে রোম সাম্রাজ্যের চূড়ান্ত বিভাজনকে দেখায়, যা শয়তানের দ্বারা প্রভুত্ব সম্পন্ন। এই পৃথিবীকে শাসন করার উদ্দেশ্যে এ তার চূড়ান্ত চরম প্রচেষ্টা। সপ্ত মস্তকে যে সপ্ত কিরীট, তা কিন্তু তার মস্তকের মুকুট বোঝায় না, বোঝায় সপ্ত শৃঙ্গে, অর্থাৎ শয়তান কর্তৃক প্রতিনিধিত্ব প্রাপ্ত হওয়ায়। এই কিরীট বা মুকুট বোঝায় রাজকীয় অধিকার বা ক্ষমতা এবং শয়তানের কর্তৃত্বাধিকার। আমরা এরপরে 12 অধ্যায় 4 পদে তার লাঙ্গুলের বিষয়ে আলোচনা করব, এবং আমরা দেখি 4 পদে লেখা আছে এখানে 12 অধ্যায়, আর তাহার লাঙ্গুল আকাশের তৃতীয়াংশ নক্ষত্র আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল, যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করিতে উদ্যত সেই নাগ তাহার সম্মুখে দাঁড়াইল, যেন সে প্রসব করিবা মাত্র তাহার সন্তানকে গ্রাস করিতে পারে। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা দেখি যে দানিয়েল ভাববাদী পুস্তকের 18 অধ্যায় 10 পদ, লক্ষ্য করি যেখানে লেখা আছে, আর সে আকাশমণ্ডলে বাহিনী পর্যন্ত বৃদ্ধি পাইল, এবং সেই বাহিনীর ও তারাগণের কিয়দংশ ভূমিতে ফেলিয়া দিল এবং পদতলে দলিতে লাগিল। আবার দেখি যিহুদার পত্র 6 পদে, আর যে স্বর্গদূতেরা আপনার আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল, তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছিলেন। এক তৃতীয়াংশ দূত শয়তানকে অনুসরণ করে নিজ নিজ ধ্বংসকে মনোনয়ন করেছিল। যিশয়া ভাববাদী পুস্তকের 9 অধ্যায় 15 পদে দেখি, মিথ্যা শিক্ষাদায়ী সেই পুচ্ছ। দিয়াবল বা শয়তান সর্বদা জয়প্রাপ্ত সন্তানকে ঘৃণা করে, তার কারণ জয়প্রাপ্ত সন্তান শয়তানের সমস্ত চাতুরীকে ব্যর্থ করে তার ধ্বংস সাধন করে। তাই ভ্রান্ত শিক্ষারূপে দিয়াবলের লেজের আক্রমণে বিশ্বাসীর জীবনকে শয়তান নষ্ট করতে চায়। আসুন আমরা যেন ঈশ্বরের বাক্যের দ্বারা সাবধান হয়ে, তার বাক্যেতে সঞ্জীবিত হয়ে, যেন সেই শয়তানকে পরাস্ত করতে পারি। ঈশ্বরের শক্তি মহান, তিনি তার পুত্রকে প্রেরণ করেছেন, তার রক্ত দ্বারা আমরা সমস্ত পাপের ক্ষমা পাই, এবং তার পুনরুত্থানের শক্তি দ্বারা আমরা বিজয় লাভ করি। আসুন প্রার্থনায় অবনত হই। মঙ্গলের আকর ঈশ্বর, তোমায় পবিত্র নামে ধন্যবাদ দিই। তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে শুধু সাবধান বাণী দান দাওনি, কিন্তু তুমি আমাদেরকে তোমার আত্মায় এবং তোমার বাক্যেতে পরিপূর্ণ হয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদেরকে শক্তি সাহস এবং তুমি আমাদেরকে উৎসাহ দিয়ে তাই তোমায় ধন্যবাদ দিই। প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, তাদের জীবনের দ্বারা তুমি উচ্চীকৃত মহিমান্বিত হও। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম, দয়া করে শ্রবণ অগ্রাহ্য করো, আমেন।
আমি তোমার আরাধনা করি, আমি তোমার আরাধনা করি, আমি তোমার আরাধনা করি, না পিছে ফিরব না, তোমার সামনে নত জানব, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, না পিছে ফিরব না, তোমার সামনে নত জানব, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসু জীবনে, না পিছে ফিরব না।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7034। আবার বলছি, জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045, এবং আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন, 9433-497235। আবার বলছি, 9433-497235। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, না পিছে ফিরব না, তোমার সামনে নত জানব, যদি চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসু জীবনে, না পিছে ফিরব না, তোমার সামনে নত জানব, যদি চলতে পারি তোমার পথে,
যত দুঃখ কষ্ট আসুক জীবনে না পিছে ফিরব।